ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ প্রসঙ্গ।
নতুন প্রধান নির্বাচন কমিশনার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ভারতে উদ্বেগ দেখা দিয়েছে।
মার্কিন তথ্য প্রযুক্তি শিল্পে বিদেশিদের কাজের জন্য ভিসার নিয়ম বদল নিয়ে উদ্বেগ জানালেন রাজনৈতিক নেতারা।
আদিবাসীদের ওপরে নির্যাতন প্রসঙ্গ।
আদিবাসী সাঁওতালদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এসব বিষয়ে রয়েছে বিস্তারিত রিপোর্ট, তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। শরণার্থী আগমন কর্মসূচি আটকিয়ে দেওয়ার লক্ষ্যে জারি করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী নির্দেশে 7টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে কারো যুক্তরাষ্ট্রে আগমন নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালতে আজ মঙ্গলবার শুনানি হবে বলে স্থির রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের বিচার মন্ত্রণালয়ের পেশ করা সংক্ষিপ্ত বিবরণীতে বহিরাগতদের যুক্তরাষ্ট্রে আগমন এবং শরণার্থীদের এদেশে প্রবেশ বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতা কর্তৃত্বের আইনি প্রয়োগের পক্ষাবলম্বনে বক্তব্যের অবতারণা করা হয়েছে। এতে এক ফেডারেল বিচারকের ওই নিষেধাজ্ঞা রহিতকরণ রায়কে বিচ্যুতি এবং মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি বলে অভিহিত করা হয়। সাবেক দুই পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ম্যাডলিন ওলব্রাইট বলেছেন, নির্বাহী নির্দেশটি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে ত্রুটিপূর্ণভাবে ভুল ব্যাখ্যায় উপস্থাপন করা হয়। বিষয়টি মনে হচ্ছে সুপ্রিম কোর্ট অবধি গড়াবে। ট্রাম্প প্রশাসন ভিসার ব্যাপারে যে নিয়ম বদল করতে চায়, ভারতীয় সংসদে সে বিষয়ে বিভিন্ন দলের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। অন্তত 3 লক্ষ ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী এখন আমেরিকায় কর্মরত। আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
মার্কিন তথ্য প্রযুক্তি শিল্পে বিদেশিদের কাজের জন্য ভিসার নিয়ম বদল নিয়ে সোমবার সংসদে উদ্বেগ জানালেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বললেন, আমেরিকায় কর্মরত 3 লক্ষ ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী এর ফলে এখন বিপন্ন, ভবিষ্যতে এই শিল্পে নতুন চাকরির সুযোগও সংকুচিত হবে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারামন বলেন, উদ্বিগ্ন সরকারও সমস্যাটি মার্কিন কর্তাদের কাছে তুলে ধরেও এখনো পর্যন্ত কোন রকম আশ্বাস মেলেনি। মন্ত্রী জানান, তথ্য প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে সরকার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মানবাধিকার গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র কংগ্রেসের বেশ কিছু সংখ্যক বিধায়ক এবং অনেক কজন অবসরপ্রাপ্ত সেনাধিনায়ক জেনারেল ও সাবেক রাষ্ট্রদূতেরা বলছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বয়ানে তারা চিন্তান্বিত। সুপার বোলের আমেরিকান ফুটবল খেলার আগে ফক্স টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প পুতিনের প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এতে সাক্ষাৎকার গ্রহণকারী বিল ওরাইলি আপত্তি জানিয়ে রুশ প্রেসিডেন্টকে খুনি বলে আখ্যায়িত করলে প্রত্যুত্তরে ট্রাম্প বলেন, আমাদের এখানেও বিস্তর খুনি রয়েছে। কি মনে হয় আপনার? আপনি কি মনে করেন আমরা নির্দোষ? ক্রেমলিন তাদের কথায় অগ্রহণীয় আপত্তিকর মন্তব্যের জন্য ফক্স টেলিভিশনকে মাফ চাইতে হবে বলে দাবি জানিয়েছে। ওরাইলি সোমবার রাতে তাঁর অনুষ্ঠানেই মস্কোর অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, 2023 সাল নাগাদ দেখা যাবে, তখন কথা বলব মস্কোর সঙ্গে। মঙ্গলবার টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, পুতিনকে চেনেন না তিনি বা রাশিয়ার সঙ্গে কোনোই লেনদেন নেই তাঁর। আফগান কর্মকর্তারা বলছেন, রাজধানী কাবুলে সুপ্রিম কোর্ট ভবনের কাছাকাছি আত্মঘাতী এক বোমা বিস্ফোরণে কমসে কম 20 জনের মৃত্যু হয়েছে, এতে জখম হয়েছে অপর প্রায় 40 ব্যক্তি। হতাহতদের অধিকাংশই আদালতের কর্মী কর্মচারী বলে শোনা যাচ্ছে। ঘটনার বিস্তারিত খুঁটিনাটি এখনও আসছে। তাৎক্ষণিকভাবে এ হামলা ঘটনার দায়দায়িত্ব কারও পক্ষ থেকে দাবি করা হয়নি। ইতিমধ্যে জাতিসংঘ তাদের বাৎসরিক রিপোর্টে বলেছে, আফগানিস্তানে সংঘাত সংঘর্ষে অসামরিক লোকজন হতাহত হয়েছে 11,400 এরও বেশি, এর মধ্যে 2016 সালে মৃত্যু হয়েছে 3,500 জনের। 2009 এর পর থেকে সংঘাত সংঘর্ষে এত লোকের মৃত্যু আর কখনো দেখা যায়নি। এবং জাতিসংঘের এই রিপোর্টের ঠিক একদিন বাদেই আজকের এই ঘটনা ঘটল।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং এক নারী সহ চার নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হল। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
প্রেসিডেন্ট আব্দুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে সোমবার রাতে নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং একজন নারী সহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন নারীকে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হল। কবিতা খানম অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ছিলেন। নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, যিনি একজন সাবেক আমলা, তিনি মঙ্গলবার তার প্রতিক্রিয়ায় নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন এবং আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় ব্যক্ত করেন।
যে নিরপেক্ষ ভাবে সাংবিধানিক পদ্ধতিতে আইন মোতাবেক নির্বাচন পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করা।
তিনি রাজনৈতিক দলের পাশাপাশি সুশীল সমাজের সহযোগিতাও কামনা করেছেন। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে আর বিরোধী দল বিএনপি মঙ্গলবার রাতে এক বৈঠকের পরে প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের কানপুর ট্রেন দুর্ঘটনার মাস্টার মাইন্ড আইএসআই এজেন্ট শামসুল হুদাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
গত বছরের 20 নভেম্বর কানপুরে ইন্দোর পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় 150 জনের মৃত্যু হয়। ঘটনার তদন্তের নামে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। গোয়েন্দারা জানতে পারেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর দুবাইয়ের বসবাসকারী এজেন্ট শামসুল হুদা এই ঘটনা ঘটিয়েছে। এই শামসুল হুদা জাল ভারতীয় নোটের কারবারি হিসেবে গোয়েন্দা মহলে অত্যন্ত পরিচিত নাম। নেপালেও নেটওয়ার্ক রয়েছে তার। সে কাঠমান্ডুতে পা রাখার সঙ্গে সঙ্গে ত্রিভুবন বিমানবন্দরে ইন্টেলিজেন্স ব্যুরো র ও এনআইএ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
বাংলাদেশ হাইকোর্ট গত নভেম্বরে গাইবান্ধায় আদিবাসী সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার দ্বিতীয় রিপোর্টে।
গত নভেম্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গাইবান্ধা জেলার পুলিশ প্রধানকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ এবং স্থানীয় দুর্বৃত্তরা জড়িত ছিল বলে তথ্য বের হয়। স্থানীয় চিনিকলের জন্য অধিগ্রহণ করা জমির আখ কাটতে গিয়ে সৃষ্ট সংঘর্ষ এবং পরে আগুন দেওয়ার ঘটনায় 6 নভেম্বর অন্তত 2 জন সাঁওতাল নিহত এবং 25 জন আহত হয়েছিলেন। এরপরে 4টি বেসরকারি সংস্থা বা এনজিও ওই ঘটনায় হাইকোর্টে রিট আবেদন করলে মঙ্গলবার ওই আদেশ দেওয়া হয়। হাইকোর্ট তাদের নির্দেশনা পালনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি সহ সরকারের প্রতি নির্দেশ দিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে রোহিঙ্গাদের বঙ্গোপসাগরের প্রত্যন্ত একটি এলাকার দ্বীপে পুনর্বাসিত করার কথা সরকারের তরফ থেকে ঘোষণা করার পর হতেই মোহাম্মদ ইলিয়াসের মতো শরণার্থীদের এখন নতুন একটা উদ্বেগ আশঙ্কায় জাপটিয়ে ধরছে। ইলিয়াস মায়ানমার থেকে সংঘাত সংঘর্ষের হাত হতে প্রাণ বাঁচাতে বাংলাদেশ পালিয়ে এসেছিলেন। তিনি এখন বলছেন ঠ্যাঙ্গারচরে পুনর্বাসিত হতে হবে, এ চিন্তায় তিনি এখন আতঙ্কিত। বছর দশেক আগে এ চর ভূখণ্ড জেগে উঠেছিল, জোয়ারের সময় ভূখণ্ডটি ভেসে যায় পানির নিচে। মানবাধিকার গ্রুপগুলো সরকারের এই বিতর্কিত সিদ্ধান্তে প্রচণ্ড স্বরে উদ্বেগ ব্যক্ত করছেন। বলছেন এতে সাংঘাতিক একটা বিপর্যয়কর পরিস্থিতির উদ্ভব ঘটবে, মানবিক বিপর্যয় দেখা দেবে। মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে সিরিয়া সরকার হাজার হাজার বন্দীর প্রাণ বিনাশ করে তাদের দেহাবশেষ মাটির নিচে চাপা দিয়েছে গণকবরে, যেটা কিনা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে, মানববিরোধী অপরাধ রূপে যেটা গণ্য হতে পারে। নতুন ওই রিপোর্টে বলা হচ্ছে 2011 আর 2015 মধ্যবর্তী সময়ে 5,000 থেকে নিয়ে 13,000 সংখ্যা পর্যন্ত বন্দীকে নিধন করা হয়েছে এবং দামেস্কের উপকণ্ঠবর্তী সে দানায়া কারাগারে বন্দী নিধন থেমে গিয়েছে, এরকম বিশ্বাস করবার কোনো কারণ নেই। অ্যামনেস্টি বলছে হতাহতদের বেশিরভাগই অসামরিক লোকজন, আসাদ সরকারের বিরোধী তাঁরা। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর আগের রিপোর্টগুলোর যথার্থ সিরিয়া সরকার অস্বীকার করে এসেছে। এ ব্যাপারে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলে সিরিয়া সরকার সে অনুরোধ রক্ষা করতে অসম্মতি জানায়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ ডিসেম্বরে এসে কিছুটা কমেছে, তবে সম্বৎসরের হিসেবে ঘাটতি এখনও 2012 পর থেকে নিয়ে এ অবধি ভালো নয় মোটেই। বিদেশ থেকে যুক্তরাষ্ট্রের কেনাকাটার পরিমাণ বিদেশের বাজারে আমেরিকার বিক্রি বাট্টার তুলনায় $4,400 কোটি সামান্য একটি বেশি হয়েছে ডিসেম্বরে। আগের মাসের তুলনায় এটা যৎসামান্যই শ্রেয়তর এবং এর পরিমাণ হল $5,200 কোটি একটুখানি বেশি। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে এম নুরুল হুদা এবং আরও 4 জন নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশে অব্যাহত রাজনৈতিক অচলাবস্থার পরিপ্রেক্ষিতেই এই নতুন কমিশনার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন কি, এ বিষয়ে সাংবাদিক আফসান চৌধুরীর সাথে কথা বলেছেন আহসানুল হক।
প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যেই বলেছেন যে তিনি একটি নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে কাজ করবেন। বাংলাদেশে গত নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপি যোগ দেয়নি, সেই নির্বাচন বর্জন করেছিল, এবং এখনও বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অচলাবস্থা চলছে। এই প্রেক্ষাপটে এই নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনারের কাছ থেকে দেশের জনগণ একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন কি প্রত্যাশা করতে পারে, এই প্রশ্নটি আমি রাখছি বাংলাদেশের সুপরিচিত সাংবাদিক, গবেষক এবং শিক্ষক আফসান চৌধুরীর কাছে। আফসান চৌধুরী, আপনার মতামত জানতে চাইছি।
আপনাকে ধন্যবাদ। গত 15 দিন ধরে তো আমরা এই সবই আলোচনা করছি। আমার যেটা মনে হয় যে মানুষের মধ্যে, বিশেষ করে যারা গণমাধ্যমে রয়েছে বা ঢাকা শহরে যারা রয়েছে, শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছিল এই সার্চ কমিটির সম্পর্কে। তো সার্চ কমিটিতে ভালো মানুষ আসছে, খারাপ মানুষ আসছে, এটাও যেমন একটা আলোচনা ছিল। অন্যটা ছিল যে এই যে একটা প্রক্রিয়া, সেটা হয়তো আইনত বা সাংবিধানিক ভাবে শ্রেষ্ঠতম পরিসরে নাই, তারপরেও মানুষের খুব ইচ্ছা ছিল যে প্রক্রিয়ার মাধ্যমে একটা সিদ্ধান্ত হোক, সেটা হয়েছে, সেই জন্য সবাই খুশি। দ্বিতীয়ত যে বিষয়টা আসে যে সেই নির্বাচন কমিশনের নামগুলো পাঠানো হয়েছিল, তার মধ্যে থেকে রাষ্ট্রপ্রধান কয়েকজনকে নির্বাচন করেছেন। এই যে নির্বাচন করেছেন, তাদের দায়িত্ব যেটা আসে সেটা হচ্ছে এমন একটা নির্বাচন করা যেটা গ্রহণযোগ্য মানের। এই গ্রহণযোগ্য মানের নিশ্চয়তা যারা নির্বাচন কমিশনে রয়েছেন তারা এককভাবে দিতে পারবেন না, এবং এর একটা বড় প্রমাণ হচ্ছে গত নির্বাচন কমিশন, যেটা দুঃখজনক ভাবে সবার জন্য একটা অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছে এবং নির্বাচন কমিশনের এই সুনাম ক্ষুণ্ণ হয়েছে, এই কথাটা প্রায় এক বাক্যে সবাই স্বীকার করবেন। কিন্তু নির্বাচন কমিশন একটা সঠিক নির্বাচনের জন্য যথেষ্ট নয়। নির্বাচন কমিশনকে সফল হতে হলে বাংলাদেশের রাজনৈতিক দলকে তার সঙ্গে এক হতে হবে, তাদেরকে অঙ্গীকার করতে হবে যে আমরা একটা ভালো নির্বাচন চাই, আমরা প্রশাসনকে এক হতে হবে, এবং গোটা দেশের আরো অন্যান্য যারা জড়িত নির্বাচন সংক্রান্ত তাদেরকে এক হতে হবে। এখানে খেয়াল করবে যে আমাদের সকল আলোচনা, এবং গত 7 দিন ধরে এই বিষয়ে আলোচনা হচ্ছে, কেউ কিন্তু বলছে না যে জনগণই হচ্ছে নির্বাচনের প্রধান অংশ। সবাই রাজনৈতিক দলের কথা বলছে, প্রশাসনের কথা বলছে, আমাদের কথা বলছে, নিরপেক্ষতার প্রশ্ন তুলছে, সাধারণ মানুষ কিছু এটা বলছে না। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে একটা বড় বিভাজন সৃষ্টি হয়েছে। বিভাজনটাকে সামনে রেখেই বলবো যে নির্বাচন কমিশন যদি সফলভাবে করতে চায় অনেকগুলো বিষয়টাকে এক করতে হবে, সেই বিষয়গুলো সবগুলো অনেকগুলোই তার হাতে নেই। বাংলাদেশের নারায়ণগঞ্জ নির্বাচন থেকে আমরা দেখে বুঝি যে যদি সরকার এবং যে সরকার ক্ষমতায় আছে সে যদি চায় যে ভালো নির্বাচন হোক, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে উনি প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, তারপর একটা অত্যন্ত ভালো গ্রহণযোগ্য মানের নির্বাচন হয়েছে, সেটার সঙ্গে নির্বাচন কমিশনের সম্পর্ক নাই। আবার ঢাকায় যে মেয়রের নির্বাচন যখন হয়েছে সেটা মান সম্পন্ন হয়নি, তারপরে সেই সময় সেই প্রশ্নটাই রয়ে গেছে। প্রথমে আমি বলবো একক একটা বিষয় নিয়ে বলা যায় না, একক নির্বাচন কমিশনের উপরে নির্ভর করা যায় না, সবার উপরে নির্ভর করতে হবে। ভালো নির্বাচন হলে সবাইকে নির্বাচন চাইতে হবে, সেটা হবে কিনা আমি বলতে পারছি না এখনো।
লক্ষণীয় যে বিএনপি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনারদের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, এটিকে আপনি কিভাবে দেখছেন?
কদিন আগে আমার সঙ্গে বিএনপির একজন নেতার আলাপ হয়েছিল, তিনি বলেছিলেন তিনি শেষ পর্যন্ত দেখতে চান। তো শেষ পর্যন্ত বলতে কি নির্বাচন দেখতে চান না উনি সার্চ কমিটির সব বিভিন্ন যে নাম গেছে সেটা দেখতে চান বলেননি। তবে আমার যেটা মনে হয়, বিএনপি যদি আন্দোলনের কথা বলে যে আমরা এটা গ্রহণ করলাম না, তাহলে বিএনপি যে মারাত্মক ভুলটা করবে সেটা সবচেয়ে বেশি আশা করছে আওয়ামী লীগ। কারণ আরেকবার যদি বিএনপি পড়ে যায় তাহলে বিএনপি এখন অত্যন্ত দুর্বল একটা দলে পরিণত হয়েছে, বিএনপি তাহলে আর কোনো দলই থাকবে না। এবং জনগণ চায় না বিএনপি এটাকে অস্বীকার করে আন্দোলনে যাক। এক হচ্ছে আন্দোলনের যে রাজনীতি সেই পরিস্থিতিও নাই, সেই কোনো সেই যে কারণে মানুষ আন্দোলন করবে সেটাও নাই। বিএনপি দেখে মনে হবে না কারো যে একটা বড় দল, তো সেই দল নিজেকে তুলে আনার জন্য হলেও তাদের এই প্রক্রিয়ার সঙ্গে থাকা উচিত। 2014 সালে মানুষ তাই মনে করেছিল, ওই দলের নেতৃবৃন্দ মনে করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি নিজে সাক্ষী যে ওই দলের মানুষের সাহস নেই সেই দলের প্রধানকে বলার যে তারা নির্বাচন করতে চান। তো এখন যিনি দলীয় প্রধান তিনি কি ভাবছেন সেটা আমরা জানি না, কারণ এই কোনো দলগুলোতে অভ্যন্তরীণ গণতন্ত্র নাই। অতএব এটাই হচ্ছে আমাদের সংকট সমস্যা। বিএনপি বলতে কাকে বোঝানো হয় সেটাও আমরা জানি না। বিএনপি বলতে যদি খালেদা জিয়া এবং তারেক জিয়া বোঝানো হয় সেটা এক কথা, বিএনপির প্রতি দল যদি বোঝানো হয় অন্য কথা। কারণ আমার ধারণা দল নির্বাচন করতে চায়, হারুক অথবা জিতুক।
আফসান চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তা স্থগিত পরবর্তী পরিস্থিতি। আপনারা প্রশ্ন করুন, মন্তব্য করুন, অনুষ্ঠানে অংশ নিন। বিজ্ঞানীরা এমন এক মলম বা ক্রিম আবিষ্কার করেছেন যা কিনা মানুষের ত্বকের সাথে তুলনা করা হচ্ছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার টড গ্রেসহ্যান্ডসের রিপোর্ট পড়ে শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
একবার ভাবুন তো, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মুখের বলিরেখা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেল। ভাবতে অবাক লাগছে? হ্যাঁ, অবাক লাগারই কথা। এই বলিরেখা কমাবার জন্যে বাজারে রয়েছে কত রকম ক্রিম মলম। বিশ্বজুড়ে কসমেটিক্স প্রতিষ্ঠানগুলো বলিরেখা কমাবার ক্রিম লোশন বিক্রি করে আয় করছে প্রচুর অর্থ। তবে সম্প্রতি বিজ্ঞানীরা বলছেন, নতুন আবিষ্কৃত একটি ক্রিম মানুষের চামড়ায় নতুন ত্বকের মতো কাজ করবে। হার্ভার্ড অ্যান্ড দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কর্মরত গবেষকেরা বলেছেন, মলম জাতীয় এই উপাদানটি ত্বকে লাগানো হলে তা প্রাথমিক পর্যায়ে ত্বকের ওপর প্লাস্টিকের মতো স্বচ্ছ একটি পাতলা আবরণ তৈরি করে এবং তা পরে ত্বকের সাথে মিশে যায়। সেই আবরণটি পলিমারের মতো ত্বকের ওপরে বিস্তৃত হয়ে ত্বকের নিচের পলিমারকেও সমানভাবে ছড়িয়ে দেয়। এতে করে ত্বকে একটা টান টান ভাব আসে। এই উপাদানটি ত্বকের বলিরেখা এবং সেই সাথে চোখের নিচের ফোলাভাবও নির্মূল করতে সক্ষম। MIT-র প্রফেসর রবার্ট ল্যাঙ্গার বললেন,
Where you'd use it to tighten skin in different parts of the body. Another could be for therapeutics, where you'd use it as a whole new kind of plastic ointment that could be used to deliver drugs to the skin to treat different skin diseases. So there's all kinds of different directions.
তিনি বললেন, এটি দেহের যে কোনো অংশের ত্বকের জন্য ব্যবহার করা যায়। এটি ত্বককে মসৃণ টান টান করতে সহায়তা করে। এই ক্রিম চোখের নিচের ফোলাভাবও দূর করে। এছাড়া গবেষকরা বলেছেন, এই উপাদান বিভিন্ন ধরনের চর্মরোগ চিকিৎসায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তবে ত্বককে সুন্দর, সতেজ, রোগমুক্ত, মসৃণ করে তোলার জাদুকরি এই মলমটি এখনও গবেষণাগারে বন্দি। সাধারণ মানুষের ব্যবহারে কবে নাগাদ তা সহজলভ্য হয়ে উঠবে তা এখনও জানা যায়নি।
এবারই শুরু হচ্ছে ইংরেজি শেখার নতুন ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার। আজ শুনবেন এর পঞ্চম পর্ব।
আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম ইংরেজি শেখার এই ধারাবাহিক আয়োজন এভরিডে গ্রামারে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে থাকছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তোমার হয়তো মনে আছে সপ্তাহ দুয়েক আগে আমরা লিটল আ লিটল, ফিউ আ ফিউ আলোচনা করতে গিয়ে বলেছিলাম কাউন্ট এবং নন কাউন্ট নাউন সম্পর্কে।
হ্যাঁ, আপনি বলেছিলেন যে নন কাউন্ট নাউনের আগে ফিউ এ ফিউ বসানো যাবে না।
ঠিক বলেছ সাবরিনা। আচ্ছা, এই সংলাপটা শুনে দেখো তো এখানে কোনো ভুল খুঁজে পাও কিনা।
Kave, you look really nice today. Is that a new shirt?
Yes, it sure is. Thanks for noticing. I actually got a great deal and bought 3 clothings the other day.
এখানে তো লুসিয়া বলছে যে কাভেকে আজ দেখতে খুব ভালো লাগছে, জানতে চাইছে সেটা কি নতুন শার্ট কিনা।
আর কাভে কি বলল?
কাভে বলল হ্যাঁ, সে ছাড় মূল্যে শার্টটি পেয়েছে, তাই সে 3 ক্লোদিংস মানে কাপড় চোপড় কিনেছে। তবে এখানে ভুলটা কোথায়?
ভুলটা হলো ক্লোদিংস মানে কাপড় কিংবা কাপড় চোপড়, এটি নন কাউন্ট নাউন, এর সঙ্গে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ অর্থাৎ 3 ব্যবহার করা যায় না, যেমন ব্যবহার করা যায় না ফিউ বা এ ফিউ। ও যদি শার্টস বলতো তাহলে ঠিক ছিল, মানে 3 শার্টস। ক্লোদিংস তো নানান রকমের কাপড় চোপড় হতে পারে, তাই সেটা নন কাউন্ট নাউন।
তাহলে নন কাউন্ট নাউন বলতে কি বোঝানো হচ্ছে?
নন কাউন্ট নাউন হচ্ছে সেই ধরনের নাউন যা গণনা করা যায় না। তবে এর বিস্তারিত সংজ্ঞা সম্পর্কে লুসিয়া বলছে,
A non-count noun is a group, mass or collective noun. They cannot be counted because they are either too small or too abstract. Non-count nouns have no plural form, even if they refer to multiple items.
এখন বুঝতে পারছো সাবরিনা non-count nouns-এর সংজ্ঞা?
হ্যাঁ, এখানে লুসিয়া বলছে যে non-count হচ্ছে গণনা করা যায় না এমন একগুচ্ছ নাউন বা কালেকটিভ নাউন্স। এই নাউনটি গণনা করা যায় না কারণ তারা হয় খুব ছোট না হলে বিমূর্ত।
এগুলোর প্লুরাল ফর্ম সম্বন্ধে কি বলছে?
লুসিয়া বলছে যে non-count নাউনের কোনো প্লুরাল ফর্ম থাকে না, এমনকি তারা একাধিক আইটেম সম্পর্কে বলা সত্ত্বেও।
হ্যাঁ, নন কাউন্ট নাউন সম্পর্কে লুসিয়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, শোনো।
Just remember that non-count nouns often refer to other groups of similar objects, like furniture, food, money, homework.
কি সাবরিনা, কিছু বোঝা গেল?
হ্যাঁ, একই ধরনের জিনিস যখন একটা গ্রুপ হিসেবে বোঝায় তখন সেটা নন কাউন্ট নাউন হয়।
যেমন কয়েকটা উদাহরণ দাও তো।
যেমন ফার্নিচার, ফুড, মানি, হোমওয়ার্ক।
বাহ, একদম ঠিক বলেছ, সেজন্যই ক্লোদিংটাও নন কাউন্ট নাউন।
একটা জিনিস জানতে চাইছিলাম।
বলো।
নন কাউন্ট নাউনকে কি আমরা আনকাউন্টেবল নাউনও বলতে পারি?
হ্যাঁ, আসলে বাংলাদেশে তো আনকাউন্টেবল নাউনই বলা হয়।
আচ্ছা, এই কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনের মধ্যে পার্থক্য চেনার কি কোনো সহজ উপায় আছে?
না, সেরকম কোনো সহজ উপায় নেই। শুধু এটা মনে রাখবে যে নন কাউন্ট নাউনের আগে এ, অ্যান, ফিউ, আ ফিউ কিংবা কোনো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস অর্থাৎ নাম্বারস বসানো যাবে না।
হ্যাঁ, এবার বুঝেছি।
এখন তো আমাদের ওঠার সময় হয়ে এলো। তাহলে আজকের অনুষ্ঠান থেকে ওঠার আগে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা ওয়েব পেজ এবং ফেসবুক ফ্যান পেজেও দেখতে পাবেন।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
জানাতে ভুলবেন না যেন ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। আজকের আয়োজন থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবাইকে জানাচ্ছি আরেক স্তবক শুভেচ্ছা।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
শরণার্থী আগমন কর্মসূচি আটকে দেওয়ার লক্ষ্যে জারি করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী নির্দেশে 7 মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে কারো যুক্তরাষ্ট্রে আগমন নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালতে আজ মঙ্গলবার শুনানি হবে বলে স্থির রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের বিচার মন্ত্রণালয়ের পেশ করা সংক্ষিপ্ত বিবরণীতে বহিরাগতদের যুক্তরাষ্ট্রে আগমন এবং শরণার্থীদের এদেশে প্রবেশ বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতা কর্তৃত্বের আইনি প্রয়োগের পক্ষাবলম্বনে বক্তব্যের অবতারণা করা হয়েছে। এতে এক ফেডারেল বিচারকের ওই নিষেধাজ্ঞা রহিতকরণ রায়কে বিচ্যুতি এবং মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি বলে অভিহিত করা হয়। সাবেক দুই পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ম্যাডলিন ওলব্রাইট বলেছেন, নির্বাহী নির্দেশটি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে ত্রুটিপূর্ণভাবে ভুল ব্যাখ্যায় উপস্থাপন করা হয়েছে। বিষয়টি মনে হচ্ছে সুপ্রিম কোর্ট অবধি গড়াবে। মানবাধিকার গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র কংগ্রেসের বেশ কিছু সংখ্যক বিধায়ক এবং অনেক কজন অবসরপ্রাপ্ত সেনাধিনায়ক জেনারেল ও সাবেক রাষ্ট্রদূত বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বয়ানে তাঁরা চিন্তান্বিত। সুপার বোলের আমেরিকান ফুটবল খেলার আগে ফক্স টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প পুতিনের প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এতে সাক্ষাৎকার গ্রহণকারী বিল ওরাইলি আপত্তি জানিয়ে রুশ প্রেসিডেন্টকে খুনি বলে আখ্যায়িত করলে প্রত্যুত্তরে ট্রাম্প বলেন, আমাদের এখানেও বিস্তর খুনি রয়েছে, কি মনে হয় আপনার? আপনি কি মনে করেন আমরা নির্দোষ? ক্রেমলিন তাদের কথায় অগ্রহণীয় আপত্তিকর মন্তব্যের জন্য ফক্স টেলিভিশনকে মাফ চাইতে হবে বলে দাবি জানিয়েছে। ওরাইলি সোমবার রাতে তাঁর অনুষ্ঠানেই মস্কোর অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, 2023 সাল নাগাদ দেখা যাবে, ক্ষণ তখন কথা বলবো মস্কোর সঙ্গে। মঙ্গলবার টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, পুতিনকে চেনেন না তিনি এবং রাশিয়ার সঙ্গে কোনোই লেনদেন নেই তাঁর। আফগান কর্মকর্তারা বলছেন, রাজধানী কাবুলে সুপ্রিম কোর্ট ভবনের কাছাকাছি আত্মঘাতী এক বোমা বিস্ফোরণে কমসে কম 20 জনের মৃত্যু হয়েছে, এতে জখম হয়েছে অপর প্রায় 40 ব্যক্তি। হতাহতদের অধিকাংশই আদালতের কর্মী কর্মচারী বলে শোনা যাচ্ছে। ঘটনার বিস্তারিত খুঁটিনাটি এখনও আসছে। তাৎক্ষণিকভাবে এ হামলা ঘটনার দায়দায়িত্ব কারও পক্ষ থেকে দাবি করা হয়নি। ইতিমধ্যে জাতিসংঘ তাদের বাৎসরিক রিপোর্টে বলেছে যে আফগানিস্তানে সংঘাত সংঘর্ষে অসামরিক লোকজন হতাহত হয়েছে 11,400-এরও বেশি। এর মধ্যে 2016 সালে মৃত্যু হয়েছে 3,500 জনের। 2009-এর পর থেকে নিয়ে সংঘাত সংঘর্ষে এত লোকের মৃত্যু আর কখনো দেখা যায়নি। এবং জাতিসংঘের ওই রিপোর্টের ঠিক একদিন বাদেই আজকের এই ঘটনা ঘটল। বাংলাদেশে রোহিঙ্গাদের বঙ্গোপসাগরের প্রত্যন্ত একটি এলাকার দ্বীপে পুনর্বাসিত করার কথা সরকারের তরফ থেকে ঘোষণা করার পর হতেই মোহাম্মদ ইলিয়াসের মতো শরণার্থীদের এখন নতুন একটা উদ্বেগ আশঙ্কায় জাপটিয়ে ধরছে। ইলিয়াস মায়ানমার থেকে সংঘাত সংঘর্ষের হাত থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশ পালিয়ে এসেছিলেন। তিনি এখন বলছেন যে ঠ্যাঙ্গারচরে পুনর্বাসিত হতে হবে, এ চিন্তায় তিনি এখন আতঙ্কিত। বছর দশেক আগে এ চর ভূখণ্ড জেগে উঠেছিল, জোয়ারের সময় ভূখণ্ডটি ভেসে যায় পানির নিচে। মানবাধিকার গ্রুপগুলো বলছে, সরকারের এ বিতর্কিত সিদ্ধান্তে প্রচণ্ড স্বরে উদ্বিগ্ন তারা। বলছেন, এতে সাংঘাতিক একটা বিপর্যয় পরিস্থিতির উদ্ভব ঘটবে, মানবিক বিপর্যয় দেখা দেবে। মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সিরিয়া সরকার হাজার হাজার বন্দীর প্রাণ বিনাশ হবে তাদের দেহাবশেষ মাটির নিচে চাপা দিয়েছে গণকবরে, যেটা কিনা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে, মানববিরোধী অপরাধ রূপে গণ্য হতে পারে। যেটা নতুন এই রিপোর্টে বলা হচ্ছে, 2011 আর 2015 মধ্যবর্তী সময়ে 5,000 থেকে নিয়ে 13,000 সংখ্যা পর্যন্ত বন্দীকে নিধন করা হয়েছে এবং দামেস্কের উপকণ্ঠবর্তী সে দেয়ানা কারাগারে বন্দী নিধন থেমে গিয়েছে, এরকম বিশ্বাস করবার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ ডিসেম্বরে এসে কিছুটা কমেছে, তবে সম্বৎসরের হিসেবে ঘাটতি এখনও 2012 পর থেকে নিয়ে এ অবধি ভালো নয় মোটেই। বিদেশ থেকে যুক্তরাষ্ট্রের কেনাকাটার পরিমাণ বিদেশের বাজারে আমেরিকার বিক্রিবাট্টার তুলনায় $4,400 কোটি সামান্য একটু বেশি হয়েছে ডিসেম্বরে। আগের মাসের তুলনায় এটা যৎসামান্যই শ্রেয়তর এবং এর পরিমাণ হল $5,200 কোটি একটুখানি বেশি।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.